السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله سيدنا محمد وآله وأصحابه ومن والاه. أما بعد، فيقول الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فإن الله لا يحب الكافرين والله لا يحب الظالمين. إنه لا يحب المستكبرين. إن الله لا يحب المعتدين. إن الله لا يحب الخائنين. إنه لا يحب المسرفين. صدق الله العلي العظيم. সম্মানিত দিনদরদি মুসলমান ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আজকের এই অনুষ্ঠান শুনছেন, অংশগ্রহণ করেছেন, কাছে থেকে, দূরে থেকে, দেশে থেকে, বিদেশে থেকে, আপনাদের প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠান শুরুর আগেই ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার জীবনের এক অনন্য এক ঘটনা বলি বর্ণনা করে আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। ইমাম শাফি ই রাহিমাহুল্লাহ তাকে একজন এসে জিজ্ঞেস করলেন যে ইবাদতগুলোর মাঝে সবচেয়ে বড় ইবাদত কোনটি। এক প্রশ্ন যদি আমাকে আপনাকে কেউ করেন, তাহলে সহসায় আমরা বলব যে ইবাদতের মাঝে সবচেয়ে উত্তম ইবাদত হল সালাত, এরপরে যাকাত, সওম, হজ, তাওহীদ ইত্যাদি আমরা বলব। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি কান্না শুরু করে দিলেন। কান্না যখন থেমে গেল, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তখন বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যখন মানুষের হৃদয়কে দেখবেন, দেখার পরে তিনি দেখবেন যে হৃদয়ের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর অন্য কিছু নেই। এটি হল সবচাইতে বড় ইবাদত, অর্থাৎ হৃদয়ের মাঝে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে জায়গা দেওয়া, অন্য কোনো কিছু হৃদয়ের মাঝে জায়গা না দেওয়া। হ্যাঁ, এর অর্থ এই নয় যে তাহলে কি আমার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন তাদেরকে হৃদয় থেকে বের করে দিতে হবে, আদৌ তা নয়। তাদের সঙ্গে যতটুকু সম্পর্ক রাখা দরকার ততটুকু রাখতে হবে, কিন্তু সব কিছুর এন্ডিং হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে রক্ষা করে আমার সন্তানের হক আদায় যতটুকু সম্ভব ততটুকু করব, আল্লাহর বিধানকে রক্ষা করে স্ত্রীর হক যতটুকু আদায় করা সম্ভব ততটুকু করব, আল্লাহর দ্বীনকে ঠিক রেখে স্বামীর খেদমত যতটুকু করা দরকার ততটুকু করব, প্রতিবেশীর হক যতটুকু আদায় করা যায় করব। দিন হল প্রথম। এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় নিয়ামত। আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হৃদয়টাই দেখবেন, হৃদয়ের মাঝে কি আছে এটি তিনি পরখ করে দেখবেন। ইন্নাল্লাহ লা ইয়ানযুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর ইনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমার ধনদৌলত, তোমার চেহারা সুরত, তোমার লাবণ্যতা, তোমার রূপ যৌবন, তোমার টাকা পয়সা জনবল এগুলো কিছুই দেখবেন না। ওয়ালাকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম, তিনি তোমার হৃদয়কে দেখবেন, হৃদয়টা ছাপ আছে কিনা, পরিষ্কার আছে কিনা। ওয়ালা ইলা আমালিকুম, এবং তোমার আমলটা কতটুকু সহি হয়েছে এটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। কিয়ামতের দিন বহু মানুষ বহু আমল নিয়ে উঠবে, কিন্তু তাদের আমল মাছির পাখার সম পরিমাণ ওজনও হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এ কথা ঘোষণা করেছেন সূরাতুল কাহাফে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যত নিয়ামত দিয়েছেন, এই সবগুলো নিয়ামত যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, তাহলে সব নিয়ামতের মালিক দাতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ হতে পারে না। কিন্তু আজকে আমরা আমল করি ঠিক, কিছু মানুষ আমল করেন, কিন্তু সিনসিয়ারিটির সাথে, এখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল আমরা কজনে করি? লোক দেখানো আমল। আমরা মানুষকে খুশি করার জন্য, মানুষকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে দেখানোর জন্য বা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আমরা আমল করে থাকি। বেশিরভাগ মানুষ আজকে এই পর্যায়ে চলে গেছে। আমরা দেখুন, এই জন্য আপনাদের বলছি না, আমরা বলছি, অর্থাৎ আমি নিজেও এই দলেরই অন্তর্ভুক্ত। হয়তো আপনারা, আপনাদের মাঝে কেউ আছেন যিনি ইখলাসের সাথে আমল করেন, কিন্তু আমি তো আমার নিজের দিলের হালত জানি, কি আল্লাহর কাছে কি নিয়ে উঠবো সেদিন। দেখুন, একজন বড় আল্লাহওয়ালা মানুষ এক দোকানে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য গিয়েছেন, স্বর্ণ মুদ্রা নিয়ে গেছেন। সেই যুগে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা চলত, কাগজের নোটের প্রচলন সে যুগে ছিল না। এখন স্বর্ণ মুদ্রাকে নিয়ে আসছে, এটা তো অবশ্যই দোকানদার সেটাকে ভালো করে যাচাই বাছাই করে দেখবে, কারণ এটা কি আদৌ স্বর্ণ মুদ্রা নাকি অন্য কিছু। যেমন আমরা যখন ডলারের বড় নোট কোথাও দেই, দেখবেন যে কলম দিয়ে একটা দাগ দেয় যে এটা ফেক ডলার নাকি রিয়াল ডলার, দোকানদার এটাকে যাচাই বাছাই করে দেখে। তো যখন দোকানদার এই বুজুর্গের কাছ থেকে স্বর্ণ মুদ্রাটি নিয়ে পরীক্ষা করে দেখেছেন, পরীক্ষা করে দেখে বলছেন, আপনার এই মুদ্রা তো ফেক, এটা হলো জাল মুদ্রা। বুজুর্গ বেচারা সাদা সিদা মানুষ, বুড়ো মানুষ, তিনি জানেনও না যে এটা হলো ফেক নোট। দেখুন, আমাদের জীবনে অনেক সময় এ ধরনের ঘটনা ঘটে যায় যে আমরা ডলার দিয়েছি কিন্তু আমরা নিজেরাও জানি না যে এটা হলো জাল ডলার। আজকে দুনিয়াটা এতটা অ্যাডভান্স হয়ে গেছে, এতটাই হলো দুনিয়াটা এত জটিল হয়ে গেছে, এত মেশিন, এত কিছুর পরেও, টেকনোলজি এত উন্নত হওয়ার পরেও আজকে দেখবেন যে অনেক কিছুতেই হলো ফেক জিনিস। তো বেচারা নোট দিয়েছে, মুদ্রা দিয়েছে, সেটা হলো ফেক। এখন দোকানদার বুজুর্গকে বলছেন, মুরব্বীকে বলছেন, মুরব্বী, আপনি যে মুদ্রা দিয়েছেন এটা তো জাল মুদ্রা, এটা তো ফেক, এই জাল মুদ্রা দিয়ে তো কোনো দোকানে কোনো জিনিস পাওয়া যায় না। তবে আপনি আল্লাহওয়ালা মানুষ, আপনি দিনদার মানুষ, আপনাকে আমি ব্লেম করি না, হতে পারে আপনি ভুল করে এটা নিয়ে আসছেন, আপনি চিন্তা করবেন না, আমি আমার যতগুলো দোকান, যতগুলো দ্রব্য আপনি নিয়েছেন আপনাকে আমি ফ্রি দিয়ে দিলাম। মুরব্বীর কান্না থামে না, আরো বেড়ে গিয়েছে। কান্না করতে করতে এত উঁচু আওয়াজে কান্না শুরু করে দিচ্ছে যে আশেপাশের অন্যান্য যে সমস্ত দোকানদাররা আছে, কাস্টমার আছে, বাজারে যে সমস্ত মানুষেরা আছে, তারা সবাই জমা হয়ে গেছে। মানুষ দেখে বুজুর্গর আরো কান্না বেড়ে গিয়েছে। তখন একজন মানুষের, পথচারী একজন ব্যক্তির বড় দয়া হয়েছে, তখন বলছেন, মুরব্বী, আপনি চিন্তা করবেন না, আপনি যে জিনিসগুলো কিনতে চান বা নিয়েছেন আপনি এগুলো নিয়ে যান, আমি আপনার পয়সা পে করব। তখন এই আল্লাহওয়ালা ব্যক্তি বলছেন, বাবারা, তোমরা মনে করেছ যে আমি জিনিসপত্র কিনতে পারছি না, এই জন্য আমি কন্দন করছি, আমার নোটটি, আমার মুদ্রাটি আজকে জাল প্রমাণিত হয়েছে, ফেক প্রমাণিত হয়েছে, এই জন্য আমি দোকান থেকে চাল, আটা, ময়দা ইত্যাদি, তেল, লবণ, মরিচ ইত্যাদি নিতে পারছি না বলে আমি কাঁদছি মনে করেছ? তা নয়, আমি চিন্তায় পড়ে গেছি যে কিয়ামতের মুসিবতের দিন যখন আমি আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে উপস্থিত হব, আমি তো দুনিয়ায় বহু মনে করছি আমি বহু আমল করে যাচ্ছি, দুনিয়ায় আমি নামাজ আদায় করছি, তাহাজ্জুদ পড়ছি, কিয়ামুল লাইল করেছি, এরপরে কোরআন, কোরআনুল করিম তেলাওয়াত করছি, রোজা রাখছি, জাকাত দিচ্ছি, দান দক্ষিণা করছি, কত কিছু করছি, কিয়ামতের দিন সমস্ত ইবাদত গুলো যদি আল্লাহ পাকের সামনে গিয়ে যদি সেগুলোকে জাল প্রমাণিত হয়ে যায়, ফেক নোট হিসাবে প্রমাণিত হয়ে যায়, তখন আমার কি অবস্থা হবে? আজকে আমার মুদ্রা জাল প্রমাণিত হওয়ার পরেও তোমরা আমার সাহায্যে এগিয়ে এসেছ, কিন্তু আমার আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সেদিন ফেক প্রমাণিত হয়ে যায়, জাল বলে প্রমাণিত হয়ে যায়, কে আমাকে সাহায্য করার জন্য এগিয়ে যাবে সেদিন? কে আমাকে আল্লাহর পাকড়াও থেকে বাঁচানোর জন্য সেদিন এগিয়ে যাবে? কে নিজের আমল দিয়ে আমাকে সেদিন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এগিয়ে যাবে? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলকে পরখ না করে, আমলকে যাচাই বাছাই না করে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ইবাদত কবুল করবেন না। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মেশিনের প্রয়োজন পড়বে না, আল্লাহর কাছে চিন্তা ভাবনার কোনো সময় অপেক্ষায় সময়ে ক্ষেপণের কোনো প্রয়োজন পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন আগের থেকেই জানেন যে আমার আমল কোন কোয়ালিটির আমল। সেই জন্য ভাইরা বোনরা, কষ্ট করে যা আমল করি, যদি এটির ভিতরে এটা যদি ফেক বলে প্রমাণিত হয়ে যায়, এটি যদি জাল বলে প্রমাণিত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তাহলে আমরা দুনিয়াও বরবাদ হলাম, দুনিয়াতেও বরবাদ হলাম, আখেরাতেও বরবাদ হয়ে যাব। বড় আশা নিয়ে বসে আছি যে জান্নাতে যাব, জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধও সেদিন পাওয়া যাবে না। এই নেক আমল মানুষের কাছে, নেক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেক বলে গণ্য হয় কয়েকটি কারণে। এক নম্বর, যদি সিনসিয়ারিটি না থাকে, ইখলাস যদি না থাকে, আমি যা করব আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন আমার সলাত ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দুনিয়ার কে রাজি হলো আর খুশি হলো আর বেজার হলো আর অসন্তুষ্ট হলো, এটা দেখার বিষয় না। আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি সালাত আদায় করব, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি যাকাত দেব, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কোরআন তেলাওয়াত করব, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি রোজা রাখব, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার সমস্ত পরিকল্পনা, সমস্ত ইবাদত বন্দেগি আমাকে করা লাগবে। তাহলে প্রথম নম্বর হলো, ইখলাস না থাকলে সেদিন আমল বান্দাদের ফেক বলে গণ্য হয়ে যাবে, জাল নোট বলে গণ্য হয়ে যাবে। আর দুই নম্বর, আমলটা যদি নবী আলাইহিসসালামের সুন্নাত মোতাবেক না হয়, তাহলে সেই আমল ফেক বলে গণ্য হবে। দেখুন, আপনি টাকা ছাপাতে পারেন, যদি রাষ্ট্রীয় ট্রেজারির অনুমোদন না থাকে, হুবহু নোট ছাপালে ওটা জাল নোট, কারণ ট্রেজারির সিলমোহর নেই, রাষ্ট্রের অনুমোদন নাই। তো আপনার আমল হুবহু যদি আমলের সঙ্গে মিলে যায়, কিন্তু নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নাত মোতাবেক যদি না হয়, তাহলে এটি নবীর সুন্নতের সিলমোহর না থাকার কারণে এই নোট অচল হয়ে যাবে, এই মুদ্রা দুই পয়সার দাম থাকবে না। নবীর সুন্নাতের সিলমোহর থাকা লাগবে আমার প্রত্যেকটি ইবাদতে, আমার সালাতে নবীর সুন্নাতের সিলমোহর থাকতে হবে, আমার যাকাতে, আমার ফাস্টিংয়ে, আমার কোরআন তেলাওয়াতে, আমার উঠায়, আমার বসায়, আমার রুকু, আমার সুজুদ, আমার তসবি, আমার তাহলিল, সব কিছুতে আল্লাহ রসুলের সুন্নাতের সিলমোহর থাকতে হবে, অনুমোদন থাকতে হবে। তাহলে আমল কিয়ামতের দিন জাল বলে বিবেচিত হবে না, আর যদি সেটি না হয় জাল বলে বিবেচিত হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার হলো অন্তরটা দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে অপছন্দনীয় কয়েকটি পাপাচার আছে, ছয়টি পাপাচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে অপছন্দনীয়, এর চেয়ে আর অপছন্দনীয় নয় আর কোনো পাপ থাকতে পারে না। আরেকটি হাদিসে আছে যে সাতটি গুণা সাবউম মিনাল মুবিকাত, ধ্বংসশীল সাতটি গুণা আছে, এই দুটির মাঝে কোনো দ্বন্দ্ব নেই। ছটি বিষয়, ছটি কাজ, ছটি কর্ম, ছটি আকিদা, ছয় ধরনের হল বৈশিষ্ট্য আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয়। এর একটি যদি কোনো মানুষের ভিতরে থাকে, দুনিয়াতেও আল্লাহ পাক তাকে শাস্তির সম্মুখীন করবেন, আখেরাতে তার জন্য সফলতা পাওয়া এটা হলো অসম্ভব ব্যাপার। এই বদ গুণগুলো, এই দোষগুলো আমাদের ভিতর থেকে বের করা লাগবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন অন্তর দেখবেন, দেখবেন যে এই ছয়টা পাপ নাই, এই ছয়টা পাপ মুক্ত আমার দেল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দেল দেখে খুশি হয়ে যাবেন, আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। এবং এই ছয়টি কাজ যে অপছন্দনীয়, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বারংবার আল্লাহ পাক উল্লেখ করেছেন যে আল্লাহর কাছে এটি হলো অপছন্দনীয়। দেখুন, মানুষের অনেক স্বভাব আছে যেগুলো একজন মানুষ পছন্দ করে না। কেউ আছে দেখবেন যে কারো জোরে কথা বলাকে পছন্দ করে না, বলে যে আমি দেখেন যারা জোরে কথা বলে পছন্দ করি না। কেউ আছে এমন সমাজে যারা নাকি অতিরিক্ত রাগারাগি যারা করে তাদেরকে পছন্দ করে না, রাগী মানুষদেরকে পছন্দ করে না। কেউ আছে যারা নাকি এর কথা অন্যের কাছে, তার কথা আরেকজনের কাছে, অর্থাৎ চগলখড়ি করে বেড়ায়, তাদেরকে পছন্দ করে না। কেউ এমন স্বভাবের রয়েছে যারা নাকি পরনিন্দাকে পছন্দ করে না। কেউ এমন রয়েছে যারা অপরাধকে, অন্যায়কে পছন্দ করে না। কেউ যদি অন্যায় করে তাকে হেট করে, অপছন্দ করে। এটি মানুষ সমাজে এরকম দেখা যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তেমনি বান্দাদের অনেক কাজকে অপছন্দ করে। সবচাইতে অপছন্দনীয় কাজ আল্লাহর কাছে হল ছটি, আমরা আজীবন মনে রাখব। আমি প্রথমে লিস্ট দিয়ে যাচ্ছি, এরপরে প্রত্যেকটার এক্সপ্লেনেশন করব, যেন আপনাদের মুখস্থ থাকে আজীবনের জন্য এই ছয়টি আল্লাহর অপছন্দনীয় বিষয়বস্তুগুলোকে আমরা মুখস্থ রাখব। প্রথম নম্বর হল কুফর এবং শিরক, এটাকে সবচাইতে বেশি অপছন্দ করেন আল্লাহ পাক, কুফর আর শিরক। এরপরে কুফর আর শিরকের পরে সবচাইতে আল্লাহর কাছে বেশি অপছন্দনীয় হল জুলুম আর অত্যাচার। নামাজ না পড়া নয়, রোজা না রাখা নয়, হজ না করা নয়, জাকাত না দেওয়া নয়, মানুষকে হত্যা করা, জিনা ব্যবচার করা নয়, জুলম। কুফুর আর শিরকের পরে সবচাইতে অপছন্দনীয় বিষয়বস্তু হল আল্লাহর কাছে হল জুলম। তিন নম্বর হল জুলুমের পরে যেটা আসে সেটা হল তাকাব্বর এবং অহংকার। অহংকারকে আল্লাহ পাক পছন্দ করেন না। চার নম্বর হল জিয়াদতি, অর্থাৎ হল সীমা লঙ্ঘন করা, আল্লাহর বিধানাবলীতে সীমা লঙ্ঘন করা। সীমা লঙ্ঘন কাকে বলা হয় বলবো, সীমা লঙ্ঘন করা আল্লাহ পাকের কাছে অপছন্দনীয়, চতুর্থ নম্বর। পঞ্চম নম্বর অপছন্দনীয় বিষয়বস্তু হল খেয়ানত করা, আমানতের অপোজিট হল খেয়ানত। আর ছয় নম্বর অপছন্দনীয় বিষয়বস্তু হল ইসরাফ, অর্থাৎ হল অপচয় করা। যে কোনো জিনিস আপনার মেধার অপচয়, সময়ের অপচয়, টাকা পয়সার অপচয়, খাদ্যদ্রব্যের অপচয়, মানব সম্পদের অপচয়, জনগণের মেধার অপচয়, এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। তাহলে এই ছটি জিনিস আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয়। এক, আমি আবারও রিপিট করছি, এক নম্বর হলো কুফুর আর শিরক, দুই নম্বর হলো জুলুম এবং অত্যাচার, তিন নম্বর হলো অহংকার, চার নম্বর হলো সীমা লঙ্ঘন, পাঁচ নম্বর হলো খেয়ানত, আর ছয় নম্বর হলো অপচয়। আল্লাহর কাছে সবচেয়ে বেশি অপছন্দনীয়। দেখুন, কুফুর, কুফুর কাকে বলা হয়? কুফুর বলা হয়, কুফুর একটা হলো বৈশিষ্ট্যের নাম, খারাপ বৈশিষ্ট্য। আর যেই ব্যক্তির মাঝে এই বৈশিষ্ট্য আছে তাকে বলা হয় কাফের। এবং কাফের বহুবচন হল কাফিরুন। এই বৈশিষ্ট্যের উপর আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল কাফিরুন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই বৈশিষ্ট্য যাদের মাঝে আছে তাদের কঠোর নিন্দাবাদ করেছেন, পরিণাম কি হবে সেগুলো তুলে ধরেছেন। প্রথম নম্বর হলো কুফুর। কুফুর শব্দের অর্থ হলো কে? আল্লাহর অস্তিত্বকে, আল্লাহর সত্তাকে, আল্লাহর গুণাবলীকে সম্পূর্ণ অস্বীকার করা, যে আল্লাহ বলতে কোনো জিনিস নাই, এই পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে, এই পৃথিবীকে এটা ন্যাচারালগতভাবে সৃষ্টি হয়েছে, কেউ স্রষ্টা হিসাবে কেউ সৃষ্টি করেনি, আল্লাহর কোনো নিয়ামতকেই স্বীকার না করা, একদম অস্বীকার করা, একে বলা হয় হলো কুফুর। শিরক কাকে বলা হয়? শিরক বলা হয় আল্লাহর এমন গুণাবলী বা বৈশিষ্ট্য, যেই গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো মাঝে থাকা সম্ভবপর নয়। এমন গুণাবলীকে টেনে নিয়ে কোনো মখলুকের সাথে সেট আপ করে দেওয়ার নাম হল শেরক। দেখেন, আমরা শের, কুফুর আর বেদাত সংজ্ঞা জানি না, এই জন্য একটার জায়গায় আর একটাকে আমরা মিক্স করে ফেলি। কোনো কোনো জায়গায় হলো বেদাত, বেদাতকে আমরা শেরেক বানিয়ে ফেলি, আর কুফুরিকে বেদাত বানিয়ে ফেলি। কারণ হলো কি, আমরা এর সংজ্ঞাগুলো আমরা জানি না। এই সংজ্ঞা না জানার কারণে আমরা একটার জায়গায় আর একটা লাগিয়ে দিই। তাহলে আল্লাহর কিছু বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্য আল্লাহর মাঝেও আছে অন্য অন্য সৃষ্টির মাঝেও পাওয়া যায়। যেমন দয়া, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম, দয়ালু, হালিম, ধৈর্যশীল। তাহলে দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের মাঝেও দয়া আছে, মা জননীকেও আল্লাহ পাক দয়া দিয়েছেন, নইলে মা জননী এত কষ্ট করে সন্তানকে লালন পালন করতে পারতেন না। একটা মুরগির ভিতরে আল্লাহ পাক দয়া দিয়েছেন, সেই জন্য বাচ্চাগুলোকে এইভাবে হলো টেক কেয়ার করে। একটি গাভীর ভিতরে দয়া দিয়েছেন আল্লাহ পাক, পরস্পর মানুষের মাঝে দয়া দাক্ষিণ্যতা দিয়েছেন, কিন্তু এটা অপূর্ণ দয়া, আর আল্লাহর দয়া হলো পরিপূর্ণ। তাহলে এমন গুণাবলী যেটি আল্লাহর মাঝেও আছে, আবার এই গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের কারণে বান্দার মাঝে কিঞ্চিত দান করেছেন। এই জন্য আল্লাহ দয়ালু এ কথা বললে যেমন ভুল হবে না, মানুষ দয়ালু এ কথা বললেও ভুল হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিনের এমন গুণাবলী যেগুলো বান্দাকে নাম দিয়েছে, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই দয়াল নামগুলো আব্দুল ছাড়াও রাখা যায়। যেমন রহিম, রহিম, রহমান, এগুলো বান্দার গুণাবলী, আল্লাহর গুণাবলী, কিন্তু বান্দার মাঝেও এই দয়ার গুণ আছে। এই জন্য কেউ যদি নাম রাখে রহমান, কারো নাম, বহু মানুষের নাম আছে রহমান, তাকে ডাকলো রহমান করে, রহিম করে ডাকলো, এখানে কোনো ভুল হবে না, গুণা হবে না। আর কিছু দয়া আছে, কিছু বৈশিষ্ট্য আছে যেটি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো মাঝে থাকার প্রশ্নই উঠতে পারে না। যেমন খালেক, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, এই গুণাবলী মানুষের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দেননি, কোনো সৃষ্টিকে দেননি। সুতরাং এ খালেক সৃষ্টিকর্তার গুণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে আছে। এখন এই গুণ নিয়ে পীর বাবার সাথে সেট আপ করে দিল, মাজারের সাথে সেট আপ করে দিল, কোনো আউলিয়া দরবেশের সাথে সেট আপ করে দিল, সেই দরবেশের কাছে যে সন্তান কামনা করল, এটাকে বলা হয় হলো শেরক। যেমন বৃষ্টি দেওয়ার যোগ্যতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, পৃথিবীর কেউ বৃষ্টি দিতে পারে না, বৃষ্টি বন্ধও করতে পারে না। যদি বৃষ্টি বন্ধ করার যোগ্যতা থাকতো তাহলে ইন্ডিয়ান সরকার কি এই ঘূর্ণিঝড়কে ঠেকানোর চেষ্টা করত না? অবশ্যই করত। ইন্ডিয়ান সরকারের নাই, এত টাকা পয়সা নাই, ধনী দেশগুলো কি করত না? ক্যাটরিনা যখন এসেছিল ইউএস কি চেষ্টা করত না? কিন্তু পারেনি, যোগ্যতা নাই। তাহলে এই বৃষ্টি দেওয়ার যোগ্যতা মক্কার মুশরিকরা বিভিন্ন মূর্তিকে বিভিন্ন ভাগে ভাগ করেছিল, এটা হলো রিজিক দাতা, এটা হলো বৃষ্টি দাতা, এটা হলো সন্তান দাতা, এইভাবে তারা হলো ভাগ করে নিয়েছিল। তাহলে আল্লাহর এমন বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্য আল্লাহ ছাড়া আর কারো মাঝে থাকা সম্ভবপর না, থাকতে পারে না, এইরকম বৈশিষ্ট্য কোনো বান্দার সঙ্গে সেট আপ করার নাম হলো শিরক। ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে শিরক করল তার জন্য চিরতরে জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। আর কুফুর সম্পর্কে আল্লাহ পাক বলেন, ফা ইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, সূরাতুল ইমরানে আল্লাহ পাক বলে, আল্লাহ পাক যারা কুফুরি করে তাদেরকে পছন্দ করেন না। সুতরাং এই আল্লাহর অপছন্দনীয় কাজ থেকে আমাদের দূরে থাকা লাগবে। আমরা বহু সময় শিরক করে ফেলি, আমরা বুঝতেও পারি না যে আমাদের শেরক হয়ে গেল। দুই নম্বর, জুলম বা অত্যাচার, সেই অত্যাচার নিজের সঙ্গে হোক, স্ত্রীর সাথে হোক, স্বামীর সাথে হোক, ছেলেমেয়ের সাথে হোক, আত্মীয় স্বজনের সাথে হোক, প্রতিবেশীর সাথে হোক, রাষ্ট্রে রাষ্ট্রে হোক, সমাজে সমাজে হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই অত্যাচারীকে পছন্দ করেন না। আল্লাহু লা ইউহিব্বুয-যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে পছন্দ করেন না, যারা জুলুম করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বড় ঘৃণা করেন, বড় অপছন্দ করেন। দেখুন, কুফুরের সাথে রাষ্ট্র চলতে পারে, শিরকের সাথে রাষ্ট্র চলতে পারে, জুলুমের সাথে রাষ্ট্র চলে না। আল্লাহ রাব্বুল আলামিন যারাই জুলুম করে তাদের কাছ থেকে আল্লাহ পাক পাওয়ার কেড়ে নেন, এটি আল্লাহ রাব্বুল আলামিনের অমোঘ সিদ্ধান্ত। হয়তো সেটি হিকমতের কারণে কখনো কখনো অতি দ্রুত কেড়ে নেন, কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন বিলম্ব করেন। সেই জন্য জুলুমের সাথে কোনো রাষ্ট্র চলতে পারে না। আজকে দেখুন ইসরায়েল 73 বৎসর যাবৎ পৃথিবীর এমন জুলুম করেছে যেই জুলুমের কোনো নজির পৃথিবীর ইতিহাসে সহসায় দেখা যায় না। সুতরাং তাদের এই যত শক্তি যোগাক, জুলুমের পথ যদি পরিহার না করে তারা টিকে থাকতে পারবে না। কোন দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পেছে ফেলে দিবে তারা টেরও পাবে না। জুলুমের সাথে রাষ্ট্র প্রতিষ্ঠার অর্থ হল বালুর উপর প্রাসাদ নির্মাণ, ধসে পড়বে, জুলুমের সাথে চলে না। কি পরিমাণ জুলুম তারা করেছে, এখনো করছে, 73 বৎসর হল একটি জাতিকে, জাতিসত্তাকে ধ্বংস করে দিয়েছে। এবং এই জালেমদেরকে যারা সহযোগিতা করে তারাও দুনিয়ার ইতিহাসে টিকে থাকতে পারবে না, তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। বলবেন যে হুজুর, আপনার কথাকে অস্তিত্ব বিলীন হয় কই, দেখি তো না, এর চেয়ে বড় জুলুমবাজ রাষ্ট্র দুনিয়াতে আসছে, শক্তি আসছে। মঙ্গোলিয়ারা এর চেয়ে বড় জুলুমবাজ ছিল, চার দিনে 16 লক্ষ মানুষকে হত্যা করেছিল, কোথায় আজকে তাদের প্রভাব প্রতিপত্তি অস্তিত্ব? আল্লাহ রব্বুল আলামিন ধসিয়ে দিয়েছেন। রোমানরা কি পরিমাণ জুলুম করেছে ইটালিতে, যদি আপনারা এখনো যান রোমে, তাদের একটা স্টেডিয়ামের মতো আছে, সেখানে জীবন্ত মানুষকে, কয়েদিদেরকে নিয়ে এসে তারা স্টেডিয়ামে গ্যালারিতে বসত আর হিংস্র বাঘকে ছেড়ে দিত, হিংস্র সিংহকে ছেড়ে দিত, আর এগুলো ছিঁড়ে ফিরে খেয়ে ফেলত, আর তারা স্টেডিয়াম থেকে হাতে তালি দিত। আজকে কোথায় সেই জুলুমবাজরা, কোথায় গেছে? গ্রেট ব্রিটেন এমন কোনো অপকর্ম নাই পৃথিবীতে যে তারা করেনি। লক্ষ লক্ষ কোরআনের কপিকে তারা জ্বালিয়ে দিয়েছে, লক্ষ লক্ষ ওলামায়ে কেরামকে তারা শহীদ করেছে, তাও বিচারে নিয়ে না, গাছের ডালে ঝুলিয়ে তারা হলে শহীদ করেছে। কোথায় আজকে তারা? নিজের অস্তিত্ব রক্ষা করা তাদের এখন কঠিন, অন্যের ধর্ণা দিয়ে অন্যের পা চেটে দুনিয়াতে বেঁচে আছে, এবং সবার কাছে হলো তারা ঘৃণিত। সেই জন্য আপনারা যারা ইতিহাস পড়েছেন, ব্রিটিশদের নামের আগে একটা শব্দ পড়েছেন, ব্রিটিশ বেনিয়া, দেখেন ইতিহাসের বইয়ের মধ্যে এগুলো লেখা, জুলুম টেকে নাই। লাল ভাল্লুকরা, রাশিয়ান লাল ভাল্লুকরা, তারা কি পরিমাণ জুলুম করেছিল! শুধু মুসলমানের সঙ্গে জুলুম করেনি, প্রত্যেকটি ধর্মের মানুষের সঙ্গে তারা জুলুম করেছিল, ধর্মীয় অধিকারকে ক্ষুণ্ণ করেছিল, ব্যক্তি মালিকানাকে তারা কেড়ে নিয়েছিল, মানুষকে তারা কমিউনিজমের জাতাকলে মানুষকে ভিক্ষুকে পরিণত করে ফেলেছিল। টিকতে পারে নাই, এক শতাব্দীও যায় নাই, কমিউনিজম নিজের মাতৃভূমিতে 90 সালে আত্মহত্যা করেছে। অচল মতাদর্শ দুনিয়াতে চলে না, সুতরাং কোনো জুলুম দুনিয়াতে টিকে থাকতে পারে না। অনেক সময় মুসলমান খলিফারাও জুলুম করেছে, মুসলমানরা খলিফারা যখন জুলুম করেছে অন্যের উপর, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে রাষ্ট্র কেড়ে নিয়েছে। আমাদের সবচাইতে প্রিয়, আমাদের হৃদয়ের সঙ্গে ইমানের সঙ্গে যে দেশটি সম্পর্কিত, সেই হারামাইন শরীফাইনের দেশ কি পরিমাণ জুলুম মানুষের সঙ্গে করেছে! দেখুন, আমরা নন মুসলিম দেশে আছি, এখানে চাইল্ড সাপোর্ট, চাইল্ডদেরকে চাইল্ড কেয়ার সাপোর্ট দেওয়া হয় উল্টা, আর সৌদি আরবে হলো যারা নাকি বাচ্চা নিয়ে থাকবে, বিবি নিয়ে থাকবে, পরিবার নিয়ে থাকবে, মাসে তাদেরকে উল্টা গভর্নমেন্টকে চাইল্ড ট্যাক্স দেওয়া লাগবে। তারা ভেবেছিল যে এই আজনবী অর্থাৎ হল দরিদ্র শ্রমিকদেরকে তাড়িয়ে দিয়ে তারা অর্থের পাহাড় গড়বে, সম্ভব হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন এক বছরে হজ আর উমরা থেকে $82 বিলিয়ন সৌদি আরবের ইনকাম হয়, তাহলে $164 বিলিয়ন তারা দুই বছরের হজ আর উমরাতে লস করেছে। একেই বলা হয় হল জুলুমের পরিণাম। পৃথিবীতে যদি কেউ জুলুম দেখতে চায়, অত্যাচার দেখতে চায়, স্লেভারি সিস্টেম যদি দেখতে চায় নব্য আকৃতিতে, তারা যেন মিডিল ইস্টে যায়, বিশেষ করে সৌদি আরবে। জুলুমের ওপর রাষ্ট্র চলে না, ভাঙন ধরে গেছে, যে কোনো সময় এই প্রাসাদ ধসে পড়বে। তারা কি করেছে ইতিহাস পড়ে দেখেন। শরীফ আর আব্দুল আজিজ, এই আজকে ইসরায়েল পয়দা হওয়ার জন্য, এই জুলুমবাদ সরকার পয়দা হওয়ার জন্য, বাইতুল মাকদাস মুসলমানদের হাতছাড়া হওয়ার জন্য সবচেয়ে বড় দায়ী হল তিনজন, একটা হল গ্রেট ব্রিটেন, শরীফ, আব্দুল আজিজ। ইতিহাস পড়ে দেখেন, এদের, এই আব্দুল আজিজ আর শরীফের বেইমানিতে আর গ্রেট ব্রিটেনের শয়তানিতে আজকে মুসলমানদের এই ভুঁই ফোড়া, মুসলমানদের কলিজার মধ্যে বসে গেছে। মুসলমানদেরকে আজকে পাখির মতো শিশুদেরকে আজকে গুলি করে মারছে। পৃথিবীর কোন আইনে আছে অবলা শিশুদেরকে হত্যা করা যায়, নারীদেরকে হত্যা করা যায়, নিরস্ত্র মানুষকে, বিকলাঙ্গদেরকে হত্যা করা যায়, বুড়াদেরকে হত্যা করা যায়? পৃথিবীর কোন ধর্ম এটা সাপোর্ট করে, কোন আইন সাপোর্ট করে? কোন ধর্ম, কোন দেশ, কোন আইন সাপোর্ট করে না। কিন্তু আজকে এই বর্বর, আজকে এই অত্যাচারীরা, এই জুলুমবাজরা আজকে পৃথিবীর সমস্ত আইনকে, ইন্টারন্যাশনাল লকে, তাদের নিজের দেশের লকে বিধ্বাঙ্গুলি প্রদর্শন করে আজকে তারা হল সেই কোলের শিশুকে পর্যন্ত ছাড়ছে না, তাদেরকেও হত্যা করছে। আর দুনিয়ার বড় বড় হায়েনাগুলো এই অত্যাচারের সহযোগিতা করছে, এরা সব হল হায়েনা। অসহায় হরিণকে সবাই কামড়া কামড়ি করে খাওয়ার জন্য এই হায়েনাগুলোও আজকে তাদেরকে, এই কিলারদেরকে সাপোর্ট করে, যাদের বাড়িঘর, বাড়িঘর থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে, তারা নিজের মাতৃভূমিকে রক্ষার জন্য অস্ত্র ধরে, তাদের নাম দিয়েছে সন্ত্রাসী। আর যারা নাকি বাইরের থেকে উড়ে এসে জুড়ে বসে অন্যের জমি যারা নাকি দখল করে নিয়েছে, তারা নাকি তাদের নিজের জীবন রক্ষার জন্য তাদের অধিকার রয়েছে। এর চেয়ে বড় জুলুম দুনিয়াতে আর হতে পারে না, এর চেয়ে বড় অত্যাচার দুনিয়াতে আর হতে পারে না, এর চেয়ে বড় মানবতা বিরোধী কোনো কথা আর দুনিয়াতে হতে পারে না, এর চেয়ে বড় আইন লঙ্ঘন আর দুনিয়াতে কিছু হতে পারে না। দেখুন, প্যালেস্টাইনে শুধু মুসলমানরা নয়, অত্যাচারিত মুসলমান, খ্রিস্টান এবং আরব ইহুদিরাও, তারাও হলো মজলুম। শুধু মুসলমান না, আমি শুধু মুসলমানের কথা বলছি না, তিন ধর্মের মানুষই সেখানে রয়েছে। আমার তো নিজের চোখে দেখে আসা, ইতিহাস শুধু পড়ে নয়, চেষ্টা করেছি প্রত্যেকটা ধর্মের, খ্রিস্টানদের চার্চে যাওয়ার চেষ্টা করেছি, সেনেগাগে যাওয়ার চেষ্টা করেছি, বাইতুল মকদাসে যাওয়ার চেষ্টা করে কয়েকবার গেছি, দেখে আসছি কি পরিমাণ জুলুমের শিকার তারা হচ্ছে। সুতরাং এই জুলুম থেকে দুনিয়াকে পরিহার করতে, যতদিন পর্যন্ত আমরা জুলুমের পথ পরিহার না করব, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্টই থাকবেন, আল্লাহ পাক কিয়ামতের দিন বড়ভাবে পাকড়াও করবেন। তিন নম্বর হল তাকাব্বুরি, অহংকার। অহংকারের দ্বারা শয়তান শয়তান হয়েছে, ফিরাউন ধ্বংস হয়েছে। ফাকালা আনা রাব্বুকুমুল আলা, দেখুন ফিরাউনের কিছু ভালো স্বভাবও ছিল, সব মানুষের জন্য দস্তরখান খোলা রেখেছিল, ইমিগ্রেন্ট হোক, পরদেশী হোক, সবাই ফিরাউনের কাছ থেকে রিলিফ নিয়ে যেত, খাদ্য নিয়ে যেত, সে দিত, দুই হাত খুলে দিত। হামান যখন প্রাইম মিনিস্টার হলো, কুবুদ্ধি দিল যে নিজের দেশের টাকা পয়সা অন্যকে কেন দিবি, বন্ধ করে দে। যখন বন্ধ করেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করেছে, কিন্তু আগেই সে দাবি করে রেখেছিল, খোদাই দাবি করেছে, ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না, অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায়। অহংকার কিভাবে মানুষের দিলে বাসা বেঁধে থাকে এটা আমরা বুঝতেও চেষ্টা করি না। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহির বইগুলা পড়তে হয়, তাহলে অহংকার কত প্রকারের কি কি ভালো করে বুঝতে পারবো আমরা। ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহির বইগুলো মানুষের অন্তর রোগ পরিচয়ের জন্য বড় উপকৃত, তবে ইসলামের ভালো জ্ঞান না থাকলে এই বই পড়ে কিছুই বুঝবে না। এই বই বুঝতে হলে তাদের ইসলামের প্রাথমিক জ্ঞান অন্তত থাকতে হবে। চার নম্বর হল আল্লাহর অপছন্দনীয় বিষয়বস্তুগুলোর মাঝে চতুর্থ নম্বর হল জিয়াদতি, অর্থাৎ হল সীমালঙ্ঘন করা। ان الله لا يحب المعتدين আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। সীমা লঙ্ঘন আল্লাহর শরীয়তের যে বাউন্ডারি আছে এই বাউন্ডারিকে অতিক্রম করে চলে যাওয়া, এটাকে বলা হয় হলো সীমা লঙ্ঘন করা, বর্ডার ক্রস করেছে। বর্ডার ক্রস করেছে কিন্তু উপযুক্ত এখানে যাওয়ার পারমিশন নেই, সংরক্ষিত এলাকা, ডেঞ্জারাস এরিয়া, যেখানে জনগণের প্রবেশাধিকার নেই, সেখানে ঢুকে পড়েছে, তাহলে তাহাতে হ্যান্ডকাপ পড়বেই, অ্যারেস্ট তো হবেই। কারণ হলো কি, এখানে যাওয়া নিষেধ, তুমি গেছো কেন, দেখো না এই সাইন আছে এখানে। তো শরীয়তের বাউন্ডারিকে যারা নাকি অতিক্রম করবে তারা সীমালঙ্ঘনকারী। আজকে মুসলমানরা চরম সীমালঙ্ঘনের পথ অবলম্বন করেছে। শরীয়তের এমন সময় সকল বিষয়বস্তুগুলো নিয়ে আজকে ঝগড়া, মারামারি, হানাহানি, দলাদলিতে পরিণত হয়েছে, যেগুলো না ফরজ না ওয়াজিব, মুস্তাহাব উত্তম জিনিস নিয়ে আজকে উম্মতের মাঝে ফাটল। আমিন জোরে বলবে না আস্তে বলবে, এটা নিয়ে গ্রুপ। হাত কোথায় বানবে, বুকে বানবে না নাকে নাভিতে বানবে না কোথায় বানবে, এটা নিয়ে নাকি ঝগড়া, এটা নিয়ে হলো মারামারি। আজকে মুসলমানরা আর কিছু খুঁজে পায়নি, ফর নাথিং আজকে হলো ঝগড়া শুরু করে দিয়েছে। বিশেষ করে অল্প জ্ঞানের অধিকারী যারা, শরীয়তের ডেপথ যাদের নেই, এরাই এই ফিতনার মধ্যে জড়িয়ে পড়েছে। শরীয়তের যাদের ডেপথ আছে, যারা দুটি পথে চেনে, তারা এ ধরনের সীমালঙ্ঘন করে না। সীমালঙ্ঘন করে আজকে দেখেন এক মসজিদকে পর্যন্ত আলাদা করে নিয়েছে, মসজিদ পর্যন্ত আজকে আমরা ভাগাভাগি করে নিয়েছি। এটা এই দলের মসজিদ, ওইটা ওই দলের মসজিদ, এটা ওই মতবাদের মসজিদ, এটা ওই মতবাদের মসজিদ। ওই মসজিদে নামাজ হবে না কারণ ওখানে হলে জোরে আমিন বলেছে, ওই মসজিদে নামাজ হবে না কারণ ওখানে নামাজের পরে মোনাজাত করেছে, কুফুর কুফুরি করে ফেলেছে যেন। আজকে দেখেন এগুলো সব হলো সীমা লঙ্ঘনকারী। ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আহলে কিতাবরা সাবধান, ধর্মের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না। যেখানে একাধিক আমলের সুযোগ রয়েছে, পৃথিবীর সব মানুষ এক আমলের উপর উঠবে না। আমিন জোরে বলারও সুযোগ রয়েছে, আসতে বলারও সুযোগ রয়েছে। পৃথিবীর সব মানুষ জোরেও বলবে না, সব মানুষ আসতেও বলবে না। এটি কি ঝগড়ার বিষয় হলো? আমিন না বললেও তো নামাজ হয়ে যায়। পৃথিবীর কোনো মুফতির বাপের সাধ্য নেই যে সে ফতুয়া দিতে পারে যে আমিন না বললে নামাজ হবে না। কিন্তু দেখেন এটি নিয়ে ঝগড়া, কি নিয়ে ঝগড়া করব সেটাও বুঝি না আজকে। আজকে প্রত্যেকে নিজে নিজে দিন বোঝার চেষ্টা করি, আর অযোগ্য মানুষ আজকে হল দিনের ডাক্তার সেজে বসেছে, যাদের কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড নাই, তারা হলো আজকে বড় বড় লেকচার দেয়, তারা আজকে হলো দিনের কাণ্ডারি হয়ে দাঁড়িয়েছে। এই জন্য এই সীমালঙ্ঘনটা বেড়ে গিয়েছে। যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে তারা এরকম বাড়াবাড়ি করে না। এই জন্য সীমালঙ্ঘন যেন আমরা না করি। আর 5 নম্বর হল খেয়ানত, আমানতের অপোজিট হল খেয়ানত। 2-3 দিন আগে আপনাদেরকে এই খেয়ানত সম্পর্কে আলোচনা করেছি, এই জন্য আর এই সাবজেক্টের উপর অতিরিক্ত বলতে চাই না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল খায়িনিন, আল্লাহ পাক খেয়ানতকারীকে পছন্দ করেন না। আর 6 নম্বর আল্লাহর অপছন্দনীয় বিষয় বস্তুগুলোর মাঝে সেটা হল ইসরাফ, অর্থাৎ হল অতিরিক্ত খরচাদি, ইসরাফ করা, অপচয় করা। আমরা মনে করি অপচয় শব্দটা শুধু খাদ্যের সাথে সম্পর্ক আর টাকা পয়সার সাথে সম্পর্ক। খাদ্য আর টাকা পয়সার চেয়ে বড় অপচয় হল মেধার অপচয়। আমাদের দেশে মুসলিম সাম্রাজ্যে মুসলিম দেশগুলোতে কি পরিমাণ মেধা আছে, আজকে এই মেধাগুলো সব হলো মাটি হয়ে যাচ্ছে, এগুলো হলো মেধার অপচয়। পশ্চিমারা আজকে বহিরাগত মেধাকে হায়ার করে তাদের দেশকে আজকে উন্নত করেছে। তাদের দেশে এত কিছু নাই, এত মেধা নাই, কিন্তু যেখানে যেটা পায় সেটা তারা কুড়িয়ে নিয়ে আসে। যেখানে ডায়মন্ড আছে ডায়মন্ড নিয়ে আসে, যেখানে ইট আছে সেখানে ইট নিয়ে আসে, যেখানে পাথর আছে সেখান থেকে পাথর নিয়ে আসে। এই মেধাগুলোকে জমা করে 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 এরা তাদের দেশকে উন্নত করেছে, পৃথিবীকে আজকে শাসন করছে। আর মুসলমান জাতি আজকে হলো মেধাকে অপচয় করে, মেধাকে পাচার করে, মেধাকে আজকে আমরা মাটিতে পরিণত করে দিয়েছি। আমাদের কাছে মেধার কোনো মূল্য নাই, মেধার অপচয় আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। জাপানিজরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে 48 সালের পরে এত তাড়াতাড়ি তারা ঘুরে দাঁড়ালো কিভাবে এই জাতিটা, যাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল। কারণ হলো কি, মেধার মূল্যায়ন করেছে তারা, মেধার অপচয় হতে দেয়নি তারা। সাহাবাই কেরাম এত তাড়াতাড়ি সারা পৃথিবীতে কিভাবে ছড়িয়ে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে কানেকশন, দিনকে জীবনে আঁকড়ে ধরেছিলেন, দিনকে দুনিয়ার উপর প্রাধান্য দিয়েছেন এবং মেধার অপচয় হতে দেন নাই। যার যে মেধা আছে সেটাকে কাজে লাগিয়েছেন। আর আমরা হলাম মেধাকে নষ্ট যত করতে পারি তত বড় বাহাদুর আমরা, এটিও অপচয়, সম্পদের অপচয়। সম্পদের অপচয় আজকে মুসলমানরা কি পরিমাণ করছে, সুবহানাল্লাহ, বেশি দূরে যাওয়া লাগবে না। আমি আপনি সম্পদের অপচয় কতটুকু করি নিজেরটা প্রথমে হিসাব করি, এরপরে অন্যের দিকে তাকাই। আজকে দেখেন কাতার ছোট্ট একটা দেশ, এই ছোট্ট একটা দেশে একটা ভালো ইউনিভার্সিটি নাই, একটা ভালো হসপিটাল নাই, একটা ভালো এয়ারপোর্ট ছিল না ওয়ার্ল্ড কাপের জন্য, তাদের দেশের উন্নয়নের জন্য না, ওয়ার্ল্ড কাপের জন্য। 2020 সকার ওয়ার্ল্ড কাপের জন্য তারা হলো একটা মডার্ন ই বানিয়েছে, এয়ারপোর্ট তৈরি করেছে, কি আছে আর কিছুই নাই। কিন্তু দেখেন ওয়ার্ল্ড কাপের জন্য তারা যে স্টেডিয়ামগুলো তৈরি করেছে, এদের স্টেডিয়ামের পিছনে যে খরচ হয়েছে একটা টুর্নামেন্টের জন্য, এটা ছোট ছোট কয়েকটা দেশের রাষ্ট্রীয় বাজেটের চেয়ে বড়। সাগরের উপর পানির উপর হলো স্টেডিয়াম, শীতাতপ নিয়ন্ত্রিত পুরা স্টেডিয়াম এসি করা। ওয়ার্ল্ড কাপ সকার যখন শেষ হয়ে যাবে তখন কি হবে, স্টেডিয়ামগুলা ঘোড়ার আস্তাবলে পরিণত হবে। আর কোনো ইন্টারন্যাশনাল গেম এখানে হবে? দেখেন 90 সালে ইউনাইটেড স্টেটে ওয়ার্ল্ড কাপ সকার হয়েছিল, সেই সময় স্টেডিয়াম তারা নতুন একটা স্টেডিয়ামও তৈরি করেনি ওয়ার্ল্ড কাপ সকারের জন্য, যে স্টেডিয়ামগুলো ছিল সেটাকে কিছু সংস্কার করেছে। তারা চিন্তা করেছে ওয়ার্ল্ড কাপের মতো বড় গেমের আসরে কত টাকা মানি মেক করা যাবে, অলিম্পিক আয়োজন করলে কত টাকা মেক করা যাবে, তারা এই হিসাব করে। আর মুসলমানরা কত গুণ খরচ করা যাবে এই হিসাব করে। মানি মেক তো দূরের কথা, তাদের চালানো উঠবে না। আজকে দেখেন কিসের পিছনে মুসলমানরা আজকে টাকা পয়সা খরচ করে, খেলোয়াড় বানানোর পিছনে আজকে টাকা পয়সা খরচ। এই যে করোনা ভাইরাসের মহামারী একটি 1.5 বছর হলো পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছে, সব কিছুকে অকেজো করে দিয়েছে। কোন খেলোয়াড় আমাদের এই করোনা ভাইরাসের মোকাবেলায় কাজে এসেছে, যে ওই খেলোয়াড় যে করোনার রোগীকে চিকিৎসা করেছে, নাকি ডাক্তার জীবন বাজি রেখে ডাক্তার নার্স হসপিটালের স্টাফরা তারা জীবনকে বাজি রেখে মানুষের জন্য সেবা করেছে, যেখানে নিশ্চিত নিজের মৌতের সম্ভাবনা আছে কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে পর্যন্ত ডাক্তাররা চিকিৎসাতে গেছে, নার্সরা চিকিৎসাতে গেছে। আজকে মানুষের স্বাস্থ্য সেবার জন্য হসপিটাল দরকার, বাঘা বাঘা ডক্টর তৈরি করা দরকার, নার্স তৈরি করা দরকার, হসপিটাল স্টাফ তৈরি করা দরকার। আমাদের সেখানে খেলোয়াড় তৈরি করে কি লাভ আছে, কি লাভ আছে? দুনিয়ার কোন খেলোয়াড়টা এই মহামারীতে কাজে লেগেছে? যখন পৃথিবীতে দুর্যোগ হয়, সাইক্লোন হয়, ঘূর্ণিঝড় হয়, কোন খেলোয়াড় যে সেখানে উদ্ধার কাজে কাজ করে? সেনাবাহিনী কাজ করে সেখানে, পুলিশ কাজ করে। সুতরাং সেনাবাহিনীকে শক্তিশালী করো, পুলিশ বাহিনীকে শক্তিশালী করো, যারা নাকি মানবতার কাজে আসে, জনগণের কাজে আসে, দেশের কাজে আসে। এইসব খেলোয়াড় টেলোয়াড় দিয়ে দুনিয়ার কি হবে? দেখেন, আপনাদের অনেকের কাছে কথা পছন্দ হবে না, কিন্তু বিবেক দিয়ে আপনারা চিন্তা করে দেখেন কি উপকারে এসেছে দুনিয়ার বা সমাজের, কি উপকার এসেছে? এক একটা খেলোয়াড়ের বেতন কত শুনলে মাথা খারাপ হয়ে যায়। সমাজে একটা ডাক্তারের বেশি প্রয়োজন নাকি একটা খেলোয়াড়ের বেশি প্রয়োজন? তাহলে ডাক্তারের বেতনের চেয়ে খেলোয়াড়ের বেতন কিভাবে বেশি হয়? একটা নার্সের বেতনের চেয়ে একটা খেলোয়াড়ের বেতন কিভাবে বেশি হয়? সেনাবাহিনীর একটা সদস্য যে নাকি মানচিত্রকে যে নাকি সারাদিন অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করছে, তার বেতনের চেয়ে একটা খেলোয়াড়ের বেতন বেশি কিভাবে হয়? কিয়ামতের আলামত এগুলো, এগুলো হলো ইসরাফ। আমাদের বুঝে আসবে না, কিন্তু বাস্তবতা এটি, ইসরাফ। খাদ্যের ব্যাপারে ইসরাফ, দেখেন আমরা আছি অনেকে রান্না করার সময় এত বেশি রান্না করি, দুদিন পরে খাবার বাসি হয়ে যায়, এই বাসি খাবারগুলো আমরা গার্বেজ করে দিই। এখন দ্রব্য মূল্য, সারা পৃথিবীতে মহামারী, এই অবস্থায় আমাদের গার্বেজের অভ্যাস গেল না। আমরা কি মিতব্যয়ী হতে পারি না? আমরা কি খাবার যতটুকু প্রয়োজন ততটুকু রান্না করতে পারি না? প্রত্যেক দিন আমাকে 10 আইটেমের তরকারি লাগবে কেন? একটা দুইটা আইটেম দিয়ে খাওয়া যায় না? আর এই যে বাসি খাইতে খাইতে পেটের ভ্যালিডিটি নষ্ট করে ফেলেছে। আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো দিন বাসি খাবার খান নাই, না খেয়ে থেকেছেন, বাসি খাবার খান নাই। আল্লাহর রসুল বাসি খাবার পছন্দ করতেন না, সেই জন্য স্বাস্থ্য আল্লাহ পাক সুন্দর স্বাস্থ্য দিয়েছেন। আর আমাদের বাসি খাইতে খাইতে, ফ্রিজের জিনিস খাইতে খাইতে পেটটাই নষ্ট হয়ে গেছে। কারণ হলো কি, ওই 10টা আইটেম লাগবে, 12টা আইটেম লাগবে, এই গোলক ধাঁধাতে আমরা আজকে। আরে মহামারীর সময় আমরা খাদ্যের ব্যাপারে একটু মিতব্যয়ী কেন হই না? এই খাবারটা আমরা প্যালেস্টাইনে পাঠাই না কেন? এই খাবারটা আফ্রিকায় কেন পাঠাই না? এমনকি আমাদের মাতৃভূমিতে হাজার হাজার মানুষ এখন না খেয়ে, তাদের জব নাই, কাজ নাই, কোনো কিচ্ছু নাই, জমি নাই, তাদের ফসল নাই, বাড়ি নাই, ঘর নাই, তাদেরকে কাছে কাছে তো আমরা পাঠিয়ে দিতে পারি। ইসরাফ, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীকে পছন্দ করেন না। আর অপচয়কারীকে আল্লাহ পাক শয়তানের ভাই বলেছেন, ওয়ালা তুসরিফু, খবরদার অপচয় করবি না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ পাক অপচয়কারীকে পছন্দ করেন না। আল্লাহ পাক আবার কিন্তু কৃপণকেও পছন্দ করেন না। দেখবেন যে কিছু মানুষ আছে একদম পয়সা জমানোর জন্য খাওয়া দাওয়াই সেরে গেছে, রাতেও রোজা রাখেনি। রাতের রোজা রাখে হলো কৃপণরা, মানে রাতেও খাওয়া যাবে না, টাকা লাগবে যে এই জন্য। কৃপণকেও আল্লাহ পাক পছন্দ করেন না, যতটুকু প্রয়োজন ততটুকু খাওয়া লাগবে। এই ছয়টা কাজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি অপছন্দনীয়। কুফর, শেরক, জুলম, অত্যাচার, তাকাব্বরি বা অহংকার, সীমালঙ্ঘন বা জিয়াদতি, খেয়ানত, আর আরেকটা হলো কি, অপচয়। আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কে পছন্দ করেন না। আরব জাতি কি পরিমাণ অপচয় করে দুনিয়ার ইতিহাসে, এত অপচয়কারী আর কোনো জাতি নাই, এই জন্য ওদের রিজিক শেষ হয়ে যাচ্ছে। বহু দেশের রিজিক শেষ হয়ে গিয়েছে, তারা ভিক্ষুকে পরিণত হয়েছে। যারাই অপচয় করবে আল্লাহ পাক তাদেরকে ভিক্ষুকে পরিণত করে দিবে। দেখেন পশ্চিমা জগতের রেস্টুরেন্টে খেতে বসেছে, না খেতে পারলে বলে প্যাক করে দাও আমি পরে খাবো, অপচয় করে না। এই জন্য আল্লাহ পাক এদের রিজিক কুফরি করা সত্ত্বেও, শিরক করা সত্ত্বেও আল্লাহ এদের রিজিক কমা দেয় না। আর মুসলমানরা অপচয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিক কম করে দিচ্ছে, রিজিককে আল্লাহ পাক তুলে নিচ্ছেন। যারাই অপচয় করবে আল্লাহ পাক তাদেরকে রিজিকের কষ্ট দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। দেখুন জরুরি কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাকেও যেন আমল করার তৌফিক দান করেন আর আপনাদেরকেও যেন তৌফিক দান করেন। এই ছয়টি বদভ্যাস যেন আমাদের মাঝে কোনোভাবেই না আসে, যদি থেকে থাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জলদি জলদি বের করে দেন, আমরা যেন খাঁটি মোমেন হয়ে মরতে পারি, সেই চেষ্টাই আল্লাহ পাকের কাছে আমরা করবো আর আল্লাহ পাকের কাছে সেই দোয়াই করব। আল্লাহ পাক আমাদের যেন তৌফিক দান করেন। اللهم انت السلام ومنك السلام وحينا ربنا في السلام تبارك ربنا وتعاليت يا جل الجلال والاكرام اله العالمين رب العالمين তুমি আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিও, আমাদের মেহেরবান পিতামাতাকে maaf করে দিও। ইয়া আল্লাহ যে কথাগুলো আলোচনা হয়েছে, ইয়া আল্লাহ বলনে ওয়ালা শুননে ওয়ালা প্রত্যেককে আমল করার তৌফিক দান করো। اله العالمين তোমার যে অপছন্দনীয় ইয়া আল্লাহ কার্যবলী সম্পর্কে আজকে আমরা আলোচনা করেছি, আমাদের প্রত্যেকের মাঝে এই দোষগুলো আছে, কম বেশি সবাই আমরা এই রোগে আক্রান্ত। আল্লাহ তুমি এই অপরাধগুলোর থেকে, আল্লাহ এই বদভ্যাস থেকে আমাদের হৃদয়কে পবিত্র করে দাও। আল্লাহ তুমি এই বদভ্যাস হৃদয়ে ধারণ করে আমাদেরকে কবরে দেশে নিও না, খাঁটি মোমেন বানিয়ে স্বচ্ছ অন্তর নিয়ে, পবিত্র অন্তর নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। ইলাহাল আলামিন আমাদের মুরব্বী আনে কেরাম যারা কবরবাসী হয়ে গেছেন তাদের কবর আদাব মাফ করে দিও, যারা অসুস্থ তাদের সেহাতে কামলা হায়াতে তাইয়েবা দান করো, যাদের যে পেরেশানি আছে পেরেশানি দূর করে দাও, যাদের যে মুসিবত আছে মুসিবত থেকে উদ্ধার করো, যাদের হে আল্লাহ ঋণ হয়ে গেছে আল্লাহ তুমি ঋণ শোধ করার ব্যবস্থা করে দাও, যাদের জব নাই হালাল জবের ব্যবস্থা করে দাও আল্লাহ, যারা অর্থনৈতিক আল্লাহ কষ্ট ভুগছেন তাদের অর্থনৈতিক সচ্ছলতা দান করো, যারা ছেলে মেয়ে নিয়ে পেরেশানিতে আছে তাদের ছেলে মেয়েকে পিতা মাতার আনুগত্যশীল এবং দিনদার পরহেজগার মুত্তাকি বানিয়ে দাও। রব্বুল আলমিন আল্লাহ যাদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে আল্লাহ তাদের উপযুক্ত দিনদার পরহেজগার উচ্চ শিক্ষিত পাত্র পাত্রী দেখে তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও। ইলাহাল আলামিন ইয়া আল্লাহ তুমি মসজিদগুলোর দরজাকে আবার পূর্ণাঙ্গভাবে খুলে দেওয়ার ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ যারা হজের এরাদা করেছিলেন ইয়া আল্লাহ তাদের জলদি জলদি তোমার ঘরে যাওয়ার ব্যবস্থা করে দাও। ইলাহাল আলামিন রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত দিনী প্রতিষ্ঠানগুলোকে কবুল মঞ্জুর করে নাও, আমাদের ইসলামিক সেন্টারকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ তুমি গায়েবি খাজানা থেকে এর জরুরতকে পুরা করে দাও। ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্তর জন্য এই জায়গাকে মসজিদ হিসাবে কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ দিনী প্রতিষ্ঠান হিসাবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি আল্লাহ তোমার হাজার হাজার বান্দা বান্দে আহাজারিকে আল্লাহ তুমি মেহরবানি করে কবুল মঞ্জুর করো, আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালাম সোনার মদিনায় পৌঁছে দিও। ওসল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামুর রাহমিন। দীর্ঘ সময় আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামীকাল একই সময় আবারও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।